এখন আমরা গিল্ড সম্পর্কে আলোচনা করব। প্রাচীন ভারতে বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে বিভিন্ন বৃত্তির মানুষের যে পেশাদারী সংগঠনের আবির্ভাব হয় তাকে বলা হয় গিল্ড বা সমবায় সংঘ। এটি বিভিন্ন নামে পরিচিত ছিল, শ্রেণী, শ্রেণী বা নিগম বলেও গিল্ড কে জানা যেত। মতিচন্দ্রা, এইচপি রয়, কে থাপলিয়াল প্রভৃতিদের লেখায় গিল্ড সম্পর্কে আলোচনা রয়েছে। আমি তোমাদের থাপলিয়াল স্পেলিংটা একটু বলে দিচ্ছি, কে থাপলিয়াল, THAPLYAL, কে থাপলিয়াল। তার লেখাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং এটা আগেই আমি তোমাদের জেরক্স করে পাঠিয়ে দিয়েছি। স্ক্যান করেও পাঠিয়েছি তোমাদের থাপলিয়ালের আর্টিকেলটা। আমরা দেখছি যে 200 BCE বা মৌর্য পরবর্তী যুগ থেকে গিল্ডের সংখ্যা অনেক অনেক বাড়ছিল এবং সাথে সাথে তাদের কাজকর্মও বাড়ছিল। জাতকের গল্পে 18টি গিল্ডের উল্লেখ রয়েছে, যদিও শুধুমাত্র চারটি গিল্ডের নাম আমরা পাচ্ছি, অর্থাৎ কোন কোন পেশার মানুষ এই গিল্ডের সঙ্গে যুক্ত ছিল সেই পেশার নাম, চারটি পেশার নাম আমরা পাচ্ছি। উড ওয়ার্কার্স বা কাঠের যারা কাজ করে বা দারু শিল্পীদের গিল্ড, যেটার নাম ছিল বদ্ধকিস, তারপরে কামার বা মেটাল নিয়ে যারা কাজ করে তাদের গিল্ড কামারাস, চর্মকার বা লেদার ওয়ার্কার্সদের গিল্ড চাম্মাকারাস, পেন্টার্স বা চিত্রকরদের গিল্ড চিত্তকারাস, এই চারটি পেশার গিল্ডের নাম আমরা পাচ্ছি। তাছাড়াও 18টা গিল্ডের কথা বলা হয়েছে জাতকের গল্পে। মহাবাস্তুতে কপিলাবস্তুর বিভিন্ন গিল্ডের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বর্ণকার, হাতির দাঁতের দাঁত নিয়ে যারা কাজ করে, পাথরের কারিগর, যারা মিষ্টি তৈরি করে অর্থাৎ মোদক, আটা যারা বানায়, মদ প্রস্তুতকারক ইত্যাদিদের কথা আমরা পাচ্ছি। গিল্ড গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান গিল্ডের স্থানীয়করণ। জাতকের গল্প থেকে জানা যায় যে কোনো নগরের একটি রাস্তায় বা একটি গ্রামে শুধুমাত্র এক একটি বৃত্তির কারিগরই বাস করত। যেমন কাম্মার গ্রামে প্রায় 1000 কর্মকার পরিবার ও মহাবদ্ধকি গ্রামে সমসংখ্যক কাঠের ব্যবসায়ী বাস করত। নেতা বা জেটকেদের অধীনে তারা সংঘবদ্ধ হতো। নেতাদের বলা হচ্ছে জেটকি, বর্গে জয় কা ঠ কয় হস্রই। কারিগর, শ্রমিক ও বণিকদের গিল্ডগুলি এর ফলে আত্মমর্যাদা লাভ করত। রাষ্ট্রের পক্ষেও কর আদায় করা ও শাসন পরিচালনা করতে সুবিধে হতো। অর্থাৎ আমরা দেখছি স্থানীয়করণ বলতে আমরা কি বুঝি, স্থানীয়করণ বলতে আমরা দেখছি যে এক একটি বৃত্তির বা পেশার মানুষ এক একটি অঞ্চলে বসবাস করছে, তাদের নিয়ে এক একটি গ্রাম গড়ে উঠছে বা শহরের একটি নির্দিষ্ট অঞ্চলে এক একটি পেশার লোক বসবাস করছে। এবং গিল্ডের সংগঠনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইনস্ক্রিপশন বা লেখ থেকেও আমরা গিল্ড সম্পর্কে জানতে পারি। ওয়েস্টার্ন ডেকান থেকে পাওয়া ইনস্ক্রিপশনগুলিতে তাঁতি, কুমোর, আটা প্রস্তুতকারক, তেল প্রস্তুতকারক, বাঁশ দিয়ে যারা কাজ করে, বণিক প্রভৃতিদের গিল্ডের কথা জানা যায়। এই সময়কার আরেকটি ইনস্ক্রিপশন যেটি জুন্নার থেকে পাওয়া গেছে, এই জুন্নার হচ্ছে পুনা জেলার একটি শহর। এখান থেকে পাওয়া একটি ইনস্ক্রিপশনে কর্ন ডিলার বা শস্য ব্যাপারীদের গিল্ডের কথা জানা যায়। এই গিল্ডকে ধনিকা শ্রেণী বলে উল্লেখ করা হয়েছে এবং এরা ধর্মীয় ক্ষেত্রে প্রচুর দান করেছিল। মাদুরাইয়ের কাছে মঙ্গলম বলে জায়গাটি থেকে পাওয়া দুটি তামিল ব্রাহ্মী ইনস্ক্রিপশনে মার্চেন্ট গিল্ড বা নিকামার উল্লেখ পাই। তামিল ব্রাহ্মী ইনস্ক্রিপশন বলতে আমি আগে তোমাদের বলেছি যে ব্রাহ্মী সেই ইনস্ক্রিপশনে বা সেই লেখতে তামিল ভাষা ব্যবহার করা হচ্ছে এবং ব্রাহ্মী অক্ষরে লেখা হচ্ছে। তো এই ইনস্ক্রিপশনে ধর্মীয় উদ্দেশ্যে দানের কথা বলা হয়েছে, যেখানে জৈন সন্ন্যাসীদের জন্য দান করা হয়েছিল। মঙ্গলমে পাওয়া এই সমস্ত তামিল ব্রাহ্মী ইনস্ক্রিপশনগুলি থেকে মনে করা যেতে পারে যে মার্চেন্ট গিল্ডের সদস্যদের সামাজিক মানমর্যাদা যথেষ্ট বেশি ছিল এবং তারা যথেষ্ট বিত্তশালী ছিল, তাদের কাছে যথেষ্ট সম্পদ ছিল, যে কারণে তারা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে পেরেছিল। জাতকের গল্প থেকে জানা যায় যে কারিগরদের গিল্ডের প্রধানকে জেঠাকা বা পামুখা বলা হতো। প্রমুখা বলতে প্রমুখ বা প্রধান। এইভাবে আমরা মালাকার জেঠকা, কম্মাকার জেঠকা, বদ্ধকি জেঠকা প্রভৃতিদের নাম পাচ্ছি। ব্যবসায়ীদের গিল্ডের প্রধানকে শেঠিও বলা হতো। মনুস্মৃতি এবং যাজ্ঞবল্ক স্মৃতিতেও গিল্ডের যাজ্ঞবল্ক স্মৃতি থেকেও গিল্ডের ব্যাপারে জানা যায়। এবং এখানে অর্থাৎ মনুস্মৃতি এবং যাজ্ঞবল্ক স্মৃতিতে জাতকের গল্পের থেকে অনেক বেশি জটিল সংগঠনের কথা বলা হয়েছে। যাজ্ঞবল্ক স্মৃতিতে গিল্ড অফিসারদের কোয়ালিফিকেশন বা যোগ্যতা এবং ক্ষমতার কথা বলা হয়েছে এবং তাদের অ্যাপ্রেন্টিসশিপের সময়ে তাদের যে সমস্ত নিয়মকানুন ছিল সেই সম্পর্কে বলা হয়েছে। এখানে গিল্ডের জুডিশিয়াল বা বিচার বিভাগীয় ভূমিকার কথা বলা আছে। ইনস্ক্রিপশনগুলিতে বলা হয়েছে যে গিল্ডগুলি ব্যাংক হিসেবেও কাজ করত। গিল্ডগুলির রাজার সাথে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্কে তারা আবদ্ধ থাকত। মুগাপাক্ষা জাতকায় উল্লেখ করা হয়েছে। এটা জাতকেরই আরেকটি গল্প, মুগাপক্ষ জাতক। সেইখানে বলা, সেখানে 18টি গিল্ডের প্রধানের কথা বলা হয়েছে। এই 18টি গিল্ডের প্রধান রাজার যে পারিষদ বর্গ, তাদের সঙ্গেই তারা যাতায়াত করতো, তাদের সঙ্গেই তাদের রাজার যে এন্টারেস বা রাজার সঙ্গে প্রসেশন করে রাজার যে বাহিনী যেত, তার মধ্যে এই 18 জন গিল্ডের প্রধানকেও পাওয়া যেত। অর্থাৎ কিনা তারা যথেষ্ট সম্মানের অধিকারী ছিল। সুচ জাতকায় ব্ল্যাকস্মিথ বা কামারদের গ্রামের প্রধানকে, কামারদের যে গ্রামের প্রধান তাকে রাজা বল্লভ বা রাজার প্রিয় পাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। উগ্র জাতকায় গিল্ডের প্রধানকে মহামাত্র হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে নগরের একটি বিশেষ অঞ্চল যেন গিল্ডের নিজেদের কাজকর্ম করার জন্য ছেড়ে দেওয়া হয়। ধর্মশাস্ত্র কোনো কোনো ক্ষেত্রে রাজাকে গিল্ডের কাছে, গিল্ডের কাজে হস্তক্ষেপ করার অধিকার দিয়েছে। মনুস্মৃতিতে বলা আছে যে গিল্ডের কোনো সদস্য প্রলোভনের বশে শর্ত ভঙ্গ করলে রাজা তাকে শাস্তি দিতে পারবেন। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হয়েছে যে গিল্ডের সদস্যদের মধ্যে বিবাদ হলে রাজা তাদের যে অ্যাকসেপ্টেড ইউসেজ, মানে যেই যে প্রচলিত রীতি, তা মানতে বাধ্য করতে পারেন। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে গিল্ড ব্যাংক হিসাবেও কাজ করত। এই সময়কার অনেক ইনস্ক্রিপশন বা লেখ থেকে আমরা জানতে পারছি যে গিল্ডে যে সমস্ত, যে যতটা অর্থ রাখা হচ্ছে সেখান থেকে যে সুদ আসত, তা ব্রাহ্মণ, বৌদ্ধ ভিক্ষু বা অন্যান্যদের বা অন্যান্য পুণ্য কাজে খরচ করা হতো। অর্থাৎ কিনা গিল্ডগুলি ব্যাংক হিসাবেও কাজ করছে। অনেক সময় দেখা যায় যে একটি গিল্ডে টাকা জমা না রেখে বিভিন্ন গিল্ডে টাকা লগ্নি করা হচ্ছে। এটার কারণ হচ্ছে যাতে লগ্নি সুরক্ষিত রাখা যায়, সেই জন্য এটা করা হচ্ছে। অর্থাৎ কিনা একটা গিল্ড যদি ফেল করে সবগুলো তো আর একসঙ্গে ডুবে যাবে না, সেই কারণে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে গিল্ডগুলি মুদ্রা বা সিল বা শিলমোহরও ইস্যু করত। এর থেকে গিল্ডগুলির অর্থনৈতিক ক্ষেত্রে গিল্ডের যে গুরুত্ব, সেই সম্পর্কে আমরা জানতে পারি। গুপ্তযুগে গিল্ডের কাজকর্ম সম্পর্কে যেসব তথ্যসূত্র আমাদের কাছে আছে, তা হলো বিভিন্ন লেখমালা বা ইনস্ক্রিপশনস এবং ধর্মশাস্ত্র, নারদ এবং বৃহস্পতি স্মৃতি প্রভৃতি। অর্থাৎ কিনা গুপ্তযুগেও আমরা দেখছি যে ইনস্ক্রিপশন এবং লিটারারি এভিডেন্স দুই আমাদের কাছে রয়েছে, যা থেকে আমরা গিল্ড সম্পর্কে জানতে পারি। ম্যান্ডাসোর ইনস্ক্রিপশনে সিল্ক উইভারদের মাইগ্রেশন এবং কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ম্যান্ডাসোর বানানটা একটু লিখে নাও, MANDASOR। এটা তোমরা বাংলাতেই লিখবে, তোমরা বাংলা বানান করে। তো এই ইনস্ক্রিপশনে সিল্ক উইভারদের গিল্ডের সমৃদ্ধির কথা বলা হয়েছে। তাছাড়া আমরা কিছু কপার প্লেট ইনস্ক্রিপশনও পাচ্ছি, যেরকম স্কন্দগুপ্তের সময়কার ইন্দোর কপার প্লেট ইনস্ক্রিপশনে গিল্ডের, মানে অয়েলম্যানদের যে গিল্ড ছিল বা যারা তৈল প্রস্তুতকারক বা তিলিদের যে গিল্ড ছিল, সে সম্পর্কে জানতে পারছি। যেখানে বলা হচ্ছে যে তারা যেন সূর্য মন্দিরে তেল দেয়, অর্থাৎ সূর্য মন্দিরে যে প্রদীপ জ্বালানো হবে সেইখানে তেল দেওয়ার কাজটা এরা করছে। এবং এরা এ বলা হচ্ছে যে এরা যদি অন্যত্র মাইগ্রেট করে যায় তাহলেও কিন্তু তারা ওই কাজটা, অর্থাৎ কিনা ওই সূর্য মন্দিরের প্রদীপে তেল দেওয়া, সেই কাজটা তাদের করতে হবে, সেই কাজটা তারা যেন করে। এর থেকে মনে করা যায় যে প্রয়োজন হলে গিল্ডের সদস্যরা মাইগ্রেট করতে পারত, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারত, এবং গিল্ডের সদস্যদের পক্ষে মাইগ্রেট করাটা একটা বাস্তবতা। ধর্মশাস্ত্র থেকেও ক্রাফট বা ট্রেড সম্পর্কে জানা যায়। নারদ এবং বৃহস্পতি স্মৃতি থেকে গিল্ডগুলির সংগঠন এবং কার্যকলাপ সম্পর্কে জানা যায়। এখানে গিল্ডের প্রধান এবং কয়েকজন এক্সিকিউটিভ অফিসার্সদের কথা বলা আছে, এবং বলা হচ্ছে যে গিল্ডের যে আইন সেটা লিখে রাখা হতো, অর্থাৎ গিল্ডের একটা লিপিবদ্ধ আইন ছিল। বৃহস্পতি স্মৃতিতে বলা হয়েছে যে গিল্ড মেম্বারদের বিচার করত গিল্ডি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রাজা তার অনুমোদন করত। মানে গিল্ডের মেম্বারদের যখন বিচার করা হচ্ছে, গিল্ডের প্রধান যখন সেটা বিচার করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজা এই বিচার অ্যাপ্রুভ করছে বা অনুমোদন করছে। গিল্ডগুলি অনেক ফিলান্থ্রপিক কাজকর্ম করত, যেরকম যাত্রীদের আশ্রয়ের ব্যবস্থা করা, মন্দির নির্মাণ করা, অ্যাসেম্বলি হাউস নির্মাণ করা ইত্যাদি, এই সমস্ত জনহিতকর কাজকর্ম, ফিলান্থ্রপিক কাজকর্ম বলতে জনহিতকর কাজকর্ম গিল্ডগুলি করত। কিছু শিলমোহরে মার্চেন্ট ব্যাংকার্স, ক্যারাভান মার্চেন্টস এদের জয়েন্ট কর্পোরেট বডির কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কিনা দুটি পেশার লোক নিয়ে একটি করে গিল্ড, জয়েন্ট কর্পোরেট বডির কথা বলা হয়েছে। কিছু ইনস্ক্রিপশনে বলা হচ্ছে যে কিছু কারিগরদের গিল্ডের প্রধানরা ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা স্তরের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ম্যান্ডেসোর ইনস্ক্রিপশনের কথা তোমাদের তো আগে বললাম, এই ইনস্ক্রিপশনেও বলা হয়েছে, এবং এটা ছাড়া অন্যান্য ইনস্ক্রিপশনেও গিল্ডগুলির বর্ধিষ্ণু অবস্থার কথা বলা হয়েছে। এই ইনস্ক্রিপশনগুলি থেকে এও জানা যায় যে গিল্ডগুলি ব্যাংক হিসেবেও কাজ করত, এবং এরা ধর্মক্ষেত্রে গিল্ডগুলি প্রচুর দান করত। গাধওয়া ইনস্ক্রিপশন এর সময়কাল হচ্ছে 407 CE, এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার। এখানে বলা হয়েছে যে একটি গিল্ডে 20 দিনার ইনভেস্ট করা হচ্ছে, 20 দিনার রাখা হচ্ছে, জমা করা হচ্ছে, লগ্নি করা হচ্ছে ব্রাহ্মণদের জন্য। মানে এখান থেকে যে সুদ আসবে সেটা ব্রাহ্মণদের উদ্দেশ্যে দানের জন্য খরচ করা হবে। এবং এই গিল্ডের প্রধান ছিল মাতৃদাসা বলে একজন, আমরা তার নামটাও জানতে পারছি, তার নাম হচ্ছে মাতৃদাসা। এই গাধওয়া থেকে আরো দুটি ইনস্ক্রিপশন পাওয়া গেছে, যে দুটি হলো প্রথম কুমারগুপ্তের সময়কার। এইখান এই এই দুটি গিল্ড এই দুটি ইনস্ক্রিপশন থেকেও আমরা ইনভেস্টমেন্ট বা যে গিল্ডে টাকা লগ্নি করা হচ্ছে, টাকা জমা রাখা হচ্ছে, সেই সম্পর্কে জানতে পাচ্ছি। এই দুটি গিল্ডের একটিতে 13, 13 দিনার এবং অন্যটিতে 2 দিনার ইনভেস্ট করার কথা বলা হয়েছে। এবং এই ইনভেস্ট, এই টাকা যেটা জমা রাখা হচ্ছে সেটা হলো সত্রের উদ্দেশ্যে, সত্র বা আর্ম হাউসের উদ্দেশ্যে। সত্র মানে হচ্ছে যে যেখানে মানুষ বিনা খরচা এসে থাকবে, মানে গরিব লোকেরা, তো সেই উদ্দেশ্যে এখানে এই এই পরিমাণ অর্থ দেওয়া লগ্নি করা হচ্ছে। আদি মধ্যযুগে এসে আমরা দেখছি যে গিল্ডের অবস্থা বেশ অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং গিল্ডগুলির মধ্যে, গিল্ডের সংগঠনের মধ্যে ভাঙন লক্ষ্য করা যাচ্ছে এবং গিল্ডের অবস্থা বলা যায় যে কিছুটা পড়ে আসছে। আদি মধ্যযুগে শিল্প সংগঠন হিসাবে গিল্ডের গুরুত্ব এবং প্রভাব হ্রাস পেয়েছিল। ঐতিহাসিক লালনজি গোপাল এই মত পোষণ করেছেন। আমি তোমাদের নামটা আরেকবার বলছি, ঐতিহাসিক লালনজি গোপাল, একটু স্পেলিংটা লিখে নাও, LALANJI লালনজি গোপাল, GOPAL। লালনজি গোপাল বলছেন গিল্ডের সদস্যদের স্বাতন্ত্র বৃদ্ধি পাচ্ছিল আদি মধ্যযুগে, যার থেকে গিল্ডের সাংগঠনিক দুর্বলতা অনুভব করা যায়। আরসি মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার নারদ স্মৃতির ভিত্তিতে দেখিয়েছেন যে গিল্ডের উপর রাজার শাসনতান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল, গিল্ডের স্বাতন্ত্র এর ফলে বিঘ্নিত হয়। আদি মধ্যযুগের বিভিন্ন শাস্ত্রে গিল্ডগুলিকে জাতি বলা হয়েছে। কার্যত জাতি ও গিল্ড প্রায় সমার্থক হয়ে উঠেছিল। গিল্ডগুলিকে সংকর বা মিশ্র জাতি বলে ঘোষণা করা হয়েছে এবং আমরা জানি যে শাস্ত্রকাররা বর্ণসংকর বা মিশ্র জাতিকে কখনোই ভালো চোখে দেখতেন না, ফলে মনে করা যায় যে গিল্ডের মান মর্যাদা এই সময় হ্রাস পাচ্ছিল।